ভক্তের মনে সন্দেহ আছে যে আমি পরম ব্রহ্ম কি না? ভগবান একটি বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে সেখানে এসেছে। তো বলছেন কি কোথায় যাচ্ছ, কি ব্যাপার, তুমি তো মন দুঃখে বসে আছে কেন? শুনি সব গণপতি ভট্ট বুঝিয়ে বলেছে যে দেখো এরকম আমি পুরাণে পড়লাম পরম ব্রহ্ম আছেন, কিন্তু আমি তো দেখছি পরম ব্রহ্ম কে দর্শন করে লোকেরা ফিরে যাচ্ছে, কিন্তু পুরাণে পরম ব্রহ্ম দর্শন করলে কেউ ফিরে না, সোজা মুক্তি পেয়ে যায়। তখন সে বৃদ্ধ ব্রাহ্মণ রূপে জগন্নাথকে বুঝিয়ে বলেছেন যাহা তুমি যা বলছো ঠিক, তুমি জানো তো পরম ব্রহ্ম বাঞ্ছা কল্পতরু, যেহেতু বাঞ্ছা কল্পতরু তাই পরম ব্রহ্মকে যে দর্শন করতে আসবে, এরা যে দর্শন করতে এসেছিল এদের বাসনা ছিল যে আমাকে দর্শন করে ফিরে গিয়ে বাড়িতে আনন্দে থাকবে, হ্যাঁ জগন্নাথকে দর্শন করে ফিরে গিয়ে আনন্দে থাকবে। তাই যেহেতু জগন্নাথ হচ্ছে বাঞ্ছা কল্পতরু, তাই জগন্নাথের বাসনা পূর্ণ থাকলে তার বাঞ্ছা কল্পতরু নামে কি হবে না একটা ডাক পড়ে যাবে। তো বুঝাতে যে যে বাসনা নিয়ে যাবে তার সেই বাসনা চরিতার্থ হবে, এটা যে বাঞ্ছা কল্পতরু তখন তার মন বুঝেছে। তো তারপরের দিন তাহলে পুরীতে প্রবেশ করেছেন, সেদিন দেখতে দেবস্নান পূর্ণিমা, তখন জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন স্নান মণ্ডপের উপরে এসে উপস্থিত হয়েছেন। গিয়েছে বড় দাণ্ডে দাঁড়িয়ে দেখছে সেখানে ভগবান পরম ব্রহ্ম, সে বড় বড় চোখ হাত নেই পা নেই, এরকম কালো সাদা হলুদ, এই দেখে বুঝি কি রূপ? তো তো গণেশের ভক্ত ছিল, তো ভাবতো যে পরম ব্রহ্মের গজানন মুখ থাকবে, গজানন থাকবে, সে গজানন নেই। এই গজানন না থাকলে কি করে পরম ব্রহ্ম হবে? মানে কোন ভগবান বলতে বিশ্বাস করল না, অত বিশ্বাস করে সে প্রণাম করলো না, মাথায় প্রণাম না করে খুব মন দুঃখ করে ফিরে আসছে যে না এ গজানন নেই, এ কি করে পরম ব্রহ্ম হবে? ফিরে যাচ্ছে ঠিক যে বর্ডার, সেক্ষেত্রে বর্ডার ঠিক বেরোবে, তার আগে জগন্নাথের চিন্তা পড়ে গেছে যে ভক্ত অত পরিশ্রম করে এসেছে, কিন্তু সে যেহেতু গজানন পরম ব্রহ্মকেই জানে তো এখন ফিরে যাবে, কিন্তু আমার ধাম থেকে এখানে অসন্তুষ্ট হয়ে কেউ ফেরবে না, জগন্নাথপুর যে সন্তুষ্ট হয়ে ফিরতেই হবে তাকে। তো সেজন্য জগন্নাথ কি করলেন, সঙ্গে সঙ্গে যে তার হেড পূজারী ছিল তাকে গিয়ে স্বপ্নতে বললেন যে তুমি যাও, তো আমার ভক্ত অসন্তুষ্ট হয়ে চলে যাচ্ছে, তার গজানন আমার গজানন রূপ না দেখে তুমি গিয়ে তাকে বলো যা সে ফিরে আসো, হ্যাঁ সে যে স্বরূপে চায় সেই স্বরূপে আমাকে দর্শন করো। তো হেড পূজারী গিয়ে আবার গণপতি ভট্টকে এরকম বুঝিয়ে প্রথমে খুব তর্ক করছে, না না সে পরম ব্রহ্ম নয়, ইয়ে নয় সে নয়, তার গজানন নেই। তখন এই পূজারী বুঝিয়েছে একদম ফিরে এসছে, তখন সে দেখছে যে রথে ইয়ের উপরে বলদেব আর জগন্নাথ এই দুজন গজানন, হ্যাঁ হাতি সুর মুখ ধারণ করে বসে আছে। সে খুব খুশি হয়ে গেছে, দণ্ডবোধ প্রণাম করে সব স্তুতি করছেন। তখন জগন্নাথ জিজ্ঞাসা করছেন হে আমার পরম ভক্ত, তোমার উপরে খুব সন্তুষ্ট, মানে ভগবান কেন রেসিপ্রোকেট করছে? সে তার হৃদয় কত দৃঢ় বিশ্বাস, সে পুরাণে পড়েছে যে জগন্নাথ দর্শন করলেই মুক্তি পেয়ে যাবে, সেটা তার মাথায় আছে, যে লোকগুলো কেন ফিরে আসছে, মুক্তি হয়ে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে, সে ভগবান দেখছে, এ দৃঢ় বিশ্বাস। তুমি কি বর চাও? না আপনি আমাকে এই বর দেন, প্রতি বছর এই সময় সে জগৎবাসীদেরকে এই গজানন রূপ আপনি দর্শন করাবেন, সেজন্য গজবেশ এখনো হয়, সে কোন কাল থেকে রয়ে গেছে জগন্নাথকে 12 মাসের 13 যাত্রা আমি কোন একদিন ভিন্ন ভিন্ন বেশ করানো হয়, খুব ইন্টারেস্টিং বেশ করা হয়, রামচন্দ্রের বেশ করানো হয়, বামনের বেশ করানো হয়, কৃষ্ণের বেশ করানো হয়, সব বেশের পিছনে ছোট ছোট কাহিনী রয়েছে, সেটা হচ্ছে গজবেশ, হ্যাঁ এভাবে করা হয়। আজকের আমি এখানে বন্ধ করি, কালকে আরো সুন্দর সুন্দর লীলা, কাঞ্চি অভিযান, জয়পুর রাজকন্যা, কালকে একটা রঘু অরক্ষিতের কাহিনী বলব, খুব সুন্দর চমৎকার রঘু অরক্ষিত, যে কিভাবে জগন্নাথ হচ্ছেন অরক্ষিত, যার কেউ রক্ষা করার থাকে না তারই যে জগন্নাথ রক্ষা করেন, এই সমস্ত লীলা থেকে আমরা প্রমাণ পাবো যে কাউকে জগতের আমার রক্ষাকর্তা বলে মনে করে না, তো জগন্নাথ তার জন্য প্রস্তুত হয়ে থাকেন। তিনি হচ্ছেন নিষ্কিঞ্চন অকিঞ্চন গোচর, অনাথের নাথ, জগন্নাথ বলে অনাথের নাথ, জয় অনাথের নাথ জগন্নাথ ভগবান কি, জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি, ইতাই গৌর সীতানাথ ভগবানন্দে।
হরে কৃষ্ণ। তৃতীয় দিন, 3 জুলাই।
নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদুরে কং করোতি বাসলং পঙ্গুলং হেতগিরিং গৎকৃপাতমহ বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরু দিনতারিণং শ্রী চৈতন্যেশ্বরম নমঃ। ಅಷ್ಟಂ ಪಾದಾಯ ಅಷ್ಟಂ ಪ್ರಸ್ಥ ಭೂತಲೆ ಗತಕಾಲಕ್ಕೆ আমরা শ্রবণ করলাম ভগবানের স্নান যাত্রা সময় কি রকম তিনি স্নান মণ্ডপে গণপতি ভট্টকে তার গজ গজানন রূপ দর্শন করেছিলেন, তারপরে স্নান পূর্ণিমা পরে ভগবান জোর লীলা করেন, তাকে বলে অনবসর, পনেরো দিন তিনি সেখানে থাকেন, তার অঙ্গরাগ হয়। তো সেই সময় কিভাবে আল্লুয়ার দর্শন করতে এসে অলারনাথ বিগ্রহ প্রকটিত হলো, তো এখানে এই পনেরো দিন এই অনবসরে থাকার পরে রথযাত্রার দিন জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন সবাই রথে আরোহণ করবে। এই রথ আরোহণ করাকে বলে পহণ্ডি বিজয়, বলে পহণ্ডি বিজয়। এই পহণ্ডি বিজয় প্রথমে সুদর্শনকে তুলে নিয়ে আসবে, সুদর্শন তো সরু লম্বা, তুলে সুদা নিয়ে আসবে একদম সুভদ্রা রথে। সুদর্শন প্রথমে থাকবে, অবস্থান করবে, তারপরে বলরাম, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ, বলে পহণ্ডি বিজয়। তো চৈতন্য চৈতন্য বর্ণনা করা হচ্ছে যে কিভাবে এই পহণ্ডি বিজয়ের সময় যে ভগবান বিগ্রহকে নিয়ে যাবে, বালিশের উপরে রেখে রেখে রথের উপরে নিয়ে যাবে। ভগবান বিগ্রহ তো খুব ভারী, একসঙ্গে তুলে নিয়ে যেতে পারে না, সুদর্শনকে নিয়ে যায় আর সুভদ্রাকেও নিয়ে যায়, তুলে নিয়ে যাবে সোজা। তো বলদেব আর জগন্নাথ একটু তুলবে, রেখে একটু তুলবে, রাখবে, এরকম করে করে নিয়ে যাবে। তো এই সম্পর্কে একটি লীলা বর্ণনা হচ্ছে, দিল্লিতে একটা দর্জি ছিল, বলে শিকুটি সম্বাদ, দর্জি ছিল তো মুসলমানদের রাজত্ব ছিল, তো দর্জি খুব এক্সপার্ট সেলাই কাজ জানত, তত সুন্দর সেলাই জানত, রাজা শুনতে পেয়ে তার নিজের কাপড় টুপড় সব দিত এই দর্জিকে সেলাই করতে। আর এই দর্জি পরম ভগবানের জগন্নাথের ভক্ত ছিল। তো একদিন রাজা খুব সুন্দর কাপড় পাঠিয়েছে, সুন্দর ভেলভেট কাপড় পাঠিয়েছে, জরি এমব্রয়ডারি করা আছে, তার মধ্যে বিভিন্ন প্রকারের সুন্দর দামি দামি পাথর লাগানো আছে। তো একে বলছে যে তুমি দুটো বালিশ আমার জন্য করে দেবে, অর্ডার দিয়েছে দুটো বালিশ করতে। তো এই শিপুটি, এই দর্জি যখন এই বালিশ তৈরি করছে, তো বালিশ অত সুন্দর হয়েছে, আর তো রাজা বলে যে তুমি এইরকম সেলাই করবে যেন সেলাই যেন কেউ না দেখতে পারে স্পেশাল। তখন তো মুসলমান রাজা বাদশাহরা খুব ভোগ করতেন, তখন এই শিপুটি যখন বালিশ তৈরি করছে, বালিশ অত সুন্দর হয়েছে, তো দর্জি চিন্তা করছে আহা আমি অত সুন্দর বালিশ তৈরি করছি, তো এই মুসলমান রাজাটাকে ভোগ করবে, তা আমার প্রভুর সেবা যদি লাগত কত সুন্দর হতো, এটা আমার প্রভুর সেবার জন্য উদ্দিষ্ট। তো এরকম তার চিন্তা ছিল, সবসময় চিন্তা করত। তো বালিশ যখন হয়ে গেছে, একটা বালিশ হয়ে গেছে, তো একদিন সে বালিশ তৈরি করতে করতে বালিশ হয়ে গেছে, কিন্তু সে একটু ঘুমিয়ে পড়েছে। তো সেই দিন ছিল রথযাত্রা, পুরীতে রথযাত্রা হচ্ছে। তো রথযাত্রা করে যখন জগন্নাথকে নিয়ে যাচ্ছে, তো জগন্নাথ বয়ে নিয়ে যায়, তার একটা বালিশ উপরে বসায়, তারপর জগন্নাথ তুলে বালিশটা আগে রেখে তারপর বসায়, এরকম করে নিয়ে যায়। তো কি করছে না, জগন্নাথকে রাখতে জগন্নাথ ভারীতে একটা বালিশ ফেটে গেছে, তো বালিশ ফেটে সব তুলো গুলো সব বেরিয়ে গেছে, আর বালিশ নেই। তো সবার চিন্তা পড়ে গেছে, কিন্তু বালিশ নেই তাহলে কি করে জগন্নাথ যাবে, রথে যাবে কি করে। ইতিমধ্যে দর্জি আমরা চিন্তা করছে যে আমার এই বালিশটাকে ভগবানের সেবা লাগতে কত ভালো হতো, তো সে একটু শুয়ে পড়েছে। তো সঙ্গে সঙ্গে জগন্নাথ গিয়ে কি করেছেন না, সে তার মনে মনে চিন্তা করছে জগন্নাথ এই বালিশটা আপনি গ্রহণ করুন। তখন সঙ্গে সঙ্গে জগন্নাথ হাত গিয়ে ওই বালিশটা নিয়ে চলে এসছে সেখান থেকে। আর যখন শিবপুটির জ্ঞান ফেরেছে, দেখছে যে এখানে একটা বালিশ নেই, তুমি ভাবছো আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন ভাবছো তো স্বপ্নতে জগন্নাথ নিয়ে গেছেন, কিন্তু ঘুম যখন ভেঙে যায় সত্যি সত্যি দুটো বালিশ ছিল, একটা বালিশ আছে একটা বালিশ নেই। তখন ওর মনে আনন্দ হয়েছে আর ভয় হয়েছে, আনন্দ কেন না, ভালোই হলো আমার বালিশ ভগবানের সেবায় লাগলো, ভগবান অত কৃপালু যে আমার মন বুঝতে পারে আমার বালিশ এখান থেকে নিয়ে গেছেন, তারপরে সঙ্গে সঙ্গে পান্ডারা এখানে দেখছে যে সুন্দর একটা এমব্রয়ডারি করা বালিশ সেখানে এসে গেছে পুরীতে। তো কেউ আর রহস্য বুঝতে পারে না, এই দর্জি আর ভয়ও পেয়েছে যে এখানে দুটো বালিশ বাদশাহ অর্ডার দিয়েছে, তখন একটা বালিশ নেই, তাহলে বাদশাহ কি বলবে? তো বলছে ঠিক আছে, ও যা বললে বলুক, যে শাস্তি দেবে দেখ। তা আমার প্রভুর সেবায় এই বালিশ এই পিল ব্যবহার করা হয়েছে, সে আনন্দ পাচ্ছে। তো হঠাৎ তো রাজদরবার থেকে লোক এসেছে, তো এই দর্জি ছিল দেখতে খুব কুৎসিত, খুব অসুন্দর ছিল, আর পিঠেটা কুঁজো ছিল কুঁজো। তো তাকে রাজা বলছে ওর বালিশ লাগবে, তোমাকে অর্ডার দেওয়া হয়েছিল বালিশ নিয়ে আস। তখন এই দর্জি একটা বালিশ নিয়ে গিয়েছে, রাজা বলছে রাজাকে একটা বালিশ দিয়েছে, বলছে একটা বালিশ কেন, আমি দুটো বালিশ তোমাকে অর্ডার দিয়েছি। তুমি চুপ করে বসে আছে, কিছু বলছে না। তখন রাজা বলছে কি হলো, সত্য কথা বলো, আরেকটা বালিশ কি হলো? না, আরেকটা বালিশ জগন্নাথ নিয়ে নিয়েছে। জগন্নাথ নিয়ে, জগন্নাথ কে বুঝে থাকে না, জগন্নাথ আমার ভগবান, আর ভগবান পুরীতে থাকে। তো তোমার ভগবান পুরীতে থাকে অত দূরে, 2000 কিলোমিটার দূরে এখান থেকে, আর সেখান থেকে তাড়াতাড়ি এসে তোমার বালিশটা নিয়ে গেলো কি করে? বলছে আমার ভগবানের হাত খুব লম্বা, সে যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুর পিছনে আমার জগন্নাথের হাত আছে। এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে জগন্নাথের হাত ছাড়া কিছু হচ্ছে না। সে শুধু তার হাত দিল্লি পর্যন্ত লম্বা কি, তার হাতে পৃথিবীর যে কোনো জায়গায় তার হাত পৌঁছাতে পারে, বালিশ নিয়ে যেতে পারে। তখন রাজা একটু হেসেছে আর খুব রেগে গিয়েছে। হ্যাঁ, বলে তোমার ভগবান অত বড় হয়ে গেছে, তুই আমাকে জ্ঞান দিচ্ছ? তখন রেগে গিয়ে তখন মন্ত্রীকে বলছে, এ বেটা কুঁজো বেটাকে ভালো করে হাত পিছনে বেঁধে দাও, বেঁধে একে জেলখানায় পুরে দাও, আর দরজা ভালো করে কিনে দিয়ে দাও, দেখি ওর ভগবানের হাত যদি অত লম্বা বালিশটা নিয়ে যেতে পারে, তাহলে লম্বা হাত দিয়ে ও এসে এর বন্ধন মুক্ত করুক আর দরজা খুলে দেয়। এই বলে সে দর্জিকে জেলখানে ফেলে দিয়েছে হাত পড়া বেঁধে। দর্জি তো ভগবান, যারা ভগবানের ভক্ত তারা এই সমস্ত বিপদে পড়ে আতঙ্ক হয় না, বরং বিপদে পড়ে তাদের ভগবান সঙ্গে সম্পর্ক আরো ঘনীভূত হয়, তারা আরো বেশি আনন্দ পায়। আসলে ভগবানকে ভালো সময় যেরকম ডাকা যায়, যারা ভালো তা আছে ঠাকুর দেবতার পূজা করে, ভগবানকে ডাকে, ভগবানকে ধন্যবাদ দেয়, তখন ভগবান সঙ্গে অন্তরের ভাবটা একটু কিরকম মেল, একটু নরম। কিন্তু বিপদে যখন ভগবানকে ডাকা হয় তখন অন্তরের ভাবটা আরো কি ঘনীভূত হয়। বিপদে যখন ভগবানকে ভক্ত থাকে, বিপদে যখন ভগবানের ভক্ত বিপদে থাকে, তখন ভগবান সাথে তার মিলনটা মানে আরো তীব্র হয়। তীব্র হওয়ার ফলে তার আনন্দ আরো বেশি হয়ে যায়, সে দুঃখে পড়ে আছে, কিন্তু দুঃখে পড়েও যে ভগবানকে ডাকছে, ভগবানের সান্নিধ্যটা এত ভালোভাবে লাভ করে, এটা হচ্ছে দুঃখে পড়ে ভক্ত আনন্দ লাভ করবার একটা উপায়। কারণ যত দুঃখে পড়ে ভগবান সঙ্গে সম্পর্ক আর ঘনীভূত হয়ে যায়, আর ভগবান সঙ্গে সম্পর্ক ঘনীভূত যখন হয়, ভগবান যেহেতু পূর্ণ ব্রহ্ম, তো তার সঙ্গে সম্পর্ক তুমি সুখে থাকো বা দুঃখে থাকো সে আনন্দ দেবে, দুঃখে থাকে সম্পর্ক যদি বেশ ঘনীভূত হয় সে আরো দিব্য আনন্দ পায়, তখন তার দুঃখটা তার দুঃখের মতো মনে হয় না। তখন এই দর্জি সেই জেলখানায় গিয়ে সেখানে ভগবানের নাম করছে, ভগবানের স্তব স্তুতি করছে, ভগবানের মহিমা গান করছে, যে ভগবান আপনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরিচালক, তা আমি যে জেলখানায় এসে আপনার পরিচালনায় হতে এসেছি, নাহলে আমি এখানে কেন আসতাম, তাই আমার এটাই ঠিক আছে, ওরকম দুঃখ নাই মানে। তো সেখানে বসে আছে, বসে শুয়ে পড়েছে দুঃখে। তখন এদিকে যখন এইরকম জেলে বাদশাহ তার ভক্তকে ভর্তি করতেছে, তো জগন্নাথ আর স্থির হয়ে থাকতে পারছেন না, যে আমার ভক্ত আমার সেবা করেছে, তাই এই জন্য তাকে জেলখানে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, তাহলে তো আমার সমস্ত মহিমান সমস্ত মহিমা আমার জগতে আমার দুর্নাম হয়ে যাবে, যে আমার সেবা করতে গিয়ে আমার ভক্তকে দিয়ে এরকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। ভগবান কি করছেন, জগন্নাথ সঙ্গে সঙ্গে জগন্নাথ রথ সেখানে রয়ে গেছে আর চলছে না, জগন্নাথ চলে এসছেন দিল্লিতে, জগন্নাথ দিল্লিতে চলে এসছেন এই জেলখানায়, আর যখন জেলখানে প্রবেশ করেছেন অন্ধকার জেলখানায় জ্যোতির্ময় উঠেছে, জ্যোতির্ময় উঠেছে, আর জগন্নাথ তখন গিয়ে তখন এই দর্জি শুয়ে পড়েছে, তার গায়ে হাত বুলেছেন, একজন তার গায়ে হাত বুলেছেন, তার পুজো সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেছে, চলে গেছে, আর যে সুন্দর দিব্য শরীর পেয়ে গেছে, আর জগন্নাথ নিজে হাতে তাকে খাওয়াইছেন, প্রসাদ থালা নিয়ে গেছেন, যে আমার ভক্ত খায় না, তখন সে খেটে সে বসে ভগবান নাম জপ করছে। তখন ভগবান এসছেন রাজা বাদশার কাছে, খুব রেগে 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 বাদশার কাছে চাবুক নিয়ে গেছেন, চাবুক ধরে জগন্নাথ চাবুক নিয়ে আর ওকে খুব করে পিটাচ্ছেন বাদশাকে, আর সে খুব নিদ্রে খুব চিৎকার করছেন। জগন্নাথ বলছেন, হ্যাঁ বেটা, তোতে কে রাজা করেছে? আমি তোমাকে বাদশা করেছি, তোমার এই সমস্ত কর্তৃত্ব আধিপত্য আমি তোমাকে প্রদান করেছি। আর আমার ভক্ত আমাকে একটা বালিশ দিয়েছে, তো সেটা বালিশ জন্য তুমি তাকে অত শাস্তি দিয়েছ? তুমি বেটা এখনই গিয়ে তার পায়ে পড়ে তাকে মুক্ত করো, হ্যাঁ, এবং তার পূজা বন্দনা করো, তা নাহলে কালকে সকালে তোমার সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাবে। তুমি মুসলমান রাজা এরকম দেখে তার ঘুম ভেঙে গেছে, তো ভাবছো এটা কি স্বপ্ন দেখলাম, কি এটা স্বপ্ন দেখলাম, বাজে স্বপ্ন দেখলাম, এরকম ভাবছে বাজে স্বপ্ন দেখলাম। কিছু পরে দেখছে পিঠে ব্যথা লাগছে, পিঠে ব্যথা কেন লাগছে, দেখছে পিঠে দাগ পড়ে গেছে। তখন বুঝতে পারছে আর এটা বাজে স্বপ্ন নেই তাহলে, তাহলে সত্যি সত্যি এই যে দর্জি বলছিল তার ভগবান বালিশ নিয়ে গেছে তার হাত, তো সে জগন্নাথ হাতে এসেছে, আর সত্যি নাহলে আমার পিঠে দাগ পড়ে যেত কি করে। সঙ্গে সঙ্গে ভয় ভীত হয় সে দৌড়াচ্ছে জেলখানায় গিয়ে দেখছে দরজা খুলেছে, এই দরজি সেখানে বসে আছে, খেয়ে দিয়ে সুস্থ আরামে বসে আছে, আর তার পূজনায় সুন্দর দিব্য রূপ হয়ে গেছে। তো তার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে সত্যি সত্যি এই দরজি যে বলছে যে জগন্নাথের হাত সবকিছুর পিছনে আছে, জগন্নাথের হাত খুব লম্বা, এ ঠিক কথাই খুব লম্বা, তা নাহলে কি করে এই মুক্তি পেয়ে গেল। তো তার পূর্ণ বিশ্বাস এসে গেছে, তো সঙ্গে সঙ্গে দরজিকে মুক্ত করে তার মাথায় একটা পাগড়ি বেঁধেছে, তাকে তা পদধূত করেছে, তার কাছে দোষক্ষমা চাইছে, তারপর তাকে হাতি পিঠে উঠিয়েছে চড়িয়ে খুব বাজা টাজা বাজিয়ে এরকম তার মহিমা গান করতে করতে করে সারা দিল্লি শহর পরিক্রমা করে আবার তার বাড়িতে গিয়ে তাকে দিয়ে এসেছে। জয় জগন্নাথ স্বামী কি। তো জগন্নাথের হাত লম্বা খুব সব জায়গায় আছে। এই সম্পর্কে আরেকটা ছোট কাহিনী আছে, দাসিয়া বৌরি, দাসিয়া বৌরি ছিল, এটা খুব প্রসিদ্ধ কাহিনী ওড়িশায়। দাসিয়া বৌরি মানে কি, এই যারা সাঁওতাল বা নিচু জাতির লোক। তো একটা লোক ছিল, তো জগন্নাথের পরম ভক্ত, তো জগন্নাথের পরম ভক্ত মানে কি, ওড়িশা বা ভারতে তো গ্রামে গঞ্জে সব সঙ্গে সব জায়গায় গীতা ভাগবত রামায়ণ পাঠ হয়, তো সবাই একটু শুনে শুনে সবাই হৃদয়ে একটু ভগবানের ভক্তি জাগ্রত থাকে। তাই বলা হয় যে ভারতে এরকম একটা জায়গা, কিন্তু ভারতে জন্মগ্রহণ করে, জয় শ্রী রাধা গোবিন্দ কি, কিন্তু ভারতে জন্মগ্রহণ করে তাহলে সে তার মুক্তি না পেয়ে আর গতি নেই, জবরদস্ত মুক্তি পাবেই সে। ভারতে জন্মগ্রহণ করলে সে হিন্দু হোক মুসলমান হোক পাপী হোক সে বেশ্যাগামী হোক ব্রহ্মঘাতী হোক যা হোক না কেন, ভারতে জন্মগ্রহণ করে সে কম্পালসরি মুক্তি পাবে, কেননা কোনো না কোনো কারণে তার গতি নেই, সে আসবেই ভগবানের সংস্পর্শে। পুরাণে বলা যে ভারত হচ্ছে এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ স্থান হচ্ছে এই ভারতবর্ষ, ভারতের হৃদয় হচ্ছে নীলাচল ধাম, সেখানে পৌঁছে গেলে পুরী, পুরী কেন বলে না, পুরো মধ্যে যে বাস করে তাকে বলে পুরুষ, পুরের মধ্যে বাস করে। তো ভগবান যদিও সর্বব্যাপী সর্বত্র বাস করেন, তা সত্ত্বেও গীতা বলছে না ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে বাস করে। ঠিক সেরকম ভগবান সর্বব্যাপী হলেও তার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, ঠিক সেরকম এই পৃথিবীর হৃদয় হচ্ছে এই পুরী, যার মধ্যে পুরুষ পুরুষোত্তম বাস করে থাকে। তো সে ভগবান জগন্নাথ 2 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, তো সেই জায়গায় বালিগ্রাম, সে জায়গা নাম হচ্ছে বালিগ্রাম। তো এই বালিগ্রামে এই দাসিয়া বলে একটা লোক থাকত, দাস, তাকে বালিগ্রাম দাস বলে, বালিগ্রাম দাস। তো একবার তো জগন্নাথ দর্শন করতে পারবো না, মন্দির প্রবেশ নিষিদ্ধ, জগন্নাথ পুরীতে হিন্দু ছাড়া কেউ মন্দির প্রবেশ করতে পারবে না, হিন্দুদের মধ্যে হিন্দু হলেও আবার নিচু জাতির লোকরা প্রবেশ করতে পারবে না, এই পাণ্ডার অত কট্টর, এমনকি পুরী রাজাকে একবার প্রবেশ করতে দেয় না। মুসলমানদের রাজত্ব চলছিল রামচন্দ্র দেব, সেই রাজার সময় মুসলমান আক্রমণ করেছে, তো জগন্নাথের ইতিহাসে দেখা যায় বহুবারে মুসলমান আক্রমণ, মারাঠা লোকদের আক্রমণ, বর্গীদের আক্রমণ দ্বারা জগন্নাথ মন্দির আক্রান্ত হয়েছে, জগন্নাথ মূর্তিকে বাহির করে গিয়ে লুকিয়ে রাখতে হয়েছে, একবার রথযাত্রা করে রথ গিয়ে গুন্ডিচা মন্দিরের সামনে রাখা হয়েছে, এরা আক্রমণ করে নীলা বড় মন্দির লুণ্ঠন করে নিয়ে নিয়েছে, রথকে পুড়িয়ে দিয়েছে, তো জগন্নাথকে পালকি করে নিয়ে আসতে হয়েছে, এরকম বিভিন্ন প্রকারের আক্রমণ করে। এই রাজা কি করেছে না, মুসলমানকে সন্তুষ্ট করার জন্য তার মেয়েকে বিয়ে করেছে, তাহলে সন্তুষ্ট হয়ে জগন্নাথকে আক্রমণ করবে না, এই যে মুসলমানের মেয়েকে বিয়ে করলো, এই পাণ্ডারা রাজাকে পর্যন্ত ভিতরে ঢুকতে দিল না, ই জাতিচ্যুত হয়ে গেল, তাহলে কি হবে এখনই, তখন কি করলো না, সে রাজার জন্য রাজা দর্শন করবে কি করে, এখন যদি যাবে সিংহদ্বার ডান দিকে যদি বাহিরে দাঁড়িয়ে দর্শন করতে কি পতিত পাবন আছেন, তার আগে ছিল না সেখানে, এই তখন রামচন্দ্র দেব সময় থেকে এই দ্বিতীয় রামচন্দ্র দেব মনে হয় এই পতিত ভবন মূর্তি সেখানে দর্শন করতো, সে রাজাকে সেখানে দর্শন করতো। তো যাচ্ছে তো মন্দিরে দর্শন করতে পারতো না, একবার এই রথযাত্রার সময় জগন্নাথ বেরিয়েছেন তো দর্শন করতে গিয়েছে, তো কোনদিন আগে দর্শন করে না জগন্নাথকে। জগন্নাথকে লক্ষ লক্ষ লোক দর্শন করতে যাচ্ছে, লক্ষ লক্ষ লোক দর্শন করলে লক্ষ লক্ষ লোকের ভাব আলাদা, কে কোন ভাবে যে জগন্নাথকে দর্শন করছে সে নিজে জানে আর জগন্নাথ জানে কে কিভাবে জগন্নাথকে দর্শন করছে। আর দাসী আগে যে তার ভাব সেটা জানেই, জগন্নাথই আমার একমাত্র প্রভু। আর যখন জগন্নাথের মুখমন্ডল দর্শন করেছে, সে কালো মুখমন্ডল, তার গোল গোল চোখ, এটাই তার খুব চোখে লেগে গিয়েছে। আর সে তার মনকে প্রভাবিত করেছে, মানে সে শ্রী মুখমন্ডল যেন হৃদয়ে ধারণ করে রেখেছে, জগন্নাথকে দেখে খুব স্তব স্তুতি আনন্দ করে সে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেছে যে জগন্নাথকে হৃদয়ে, তো ভক্ত তো ভগবানের সঙ্গে হৃদয়ে নিয়ে যায়, তো জগন্নাথের মুখমন্ডল তার হৃদয়ে যেন রয়ে গেছে। তো বাড়ি ফিরে এসেছে, তার স্ত্রী তাকে খেতে দেবে, ওরা তো পল্লী গ্রামের নিচু জাতির লোক, ওরা মাটির থালায় খায়। তো মাটির থালা ছিল, ওই থালাটা লাল মাটির থালা ছিল, গোল লাল মাটির থালা ছিল। তোর বউ কি করেছে, লাল মাটির থালার মাঝে এই সাদা সিদ্ধ রাইস রেখে দিয়েছে, সাদা ঠিক মাঝে, আর সিদ্ধ রাইসের উপরে কালো শাক রেখে দিয়েছে, শাকটা কালো তা রেখে দিয়েছে, তখন স্বামীকে খেতে দিয়েছে। তো তাকে দেখে ওর জগন্নাথের চোখের কথা মনে পড়ে গেছে, জগন্নাথের চোখটা লাল আছে না, চারদিকে লাল আছে, তার ভিতরে সাদা, তার ভিতরে কালো আছে, তো ও দেখছে আরে তো জগন্নাথ স্মৃতি আছে আমার প্রভুর চোখ, জগন্নাথের চোখ চারপাশে লাল। তো পুরীতে বললে লাল কেন, না আমাদের চোখে একটু কোনা একটু লাল আছে না, হ্যাঁ এই কোনা একটু লাল আছে, যদি কার প্রতি আমাদের করুণা আসে তখন চোখ থেকে জল পড়ে না, ওই লাল জায়গা থেকে জল পড়ে, এই লালটার জন্য প্রতিটা জীবনে একটু একটু করুণা ভাব রয়েছে। কিন্তু জগন্নাথের করুণা অত বেশি যে তার চোখের চারপাশটাই লাল, এই পূর্ণ করুণাময় তিনি। তো যখন এই দেখেছে, এই দাসিয়া দেখেছে, তো দেখে তো আনন্দ পাচ্ছে, ও আমার প্রভু, তো সে আনন্দে কীর্তন করছে, নৃত্য করছে, ছুটছে, বলছে আমার প্রভুর চোখ আমাকে দেখছে, প্রভুর চোখ, আমি খাবো কি, খাচ্ছে না, নাচছে গাইছে দৌড়াচ্ছে আনন্দ করছে। তখন এই তার স্ত্রী দেখে আশ্চর্য, আরে কি হয়ে গেছে, এবং খাবার দিচ্ছি ও নাচছে গাইছে, ও আমার প্রভু, আমার প্রভু বলছে, কত মহান কত শ্রেষ্ঠ, কি করছে। তখন স্ত্রী মনে করছে এই তো পুরী গিয়েছিল, মনে হয় আমার স্বামীকে খুব মন্ত্রতন্ত্র করে দিয়েছে, কারণ পুরীতে এই তন্ত্রমন্ত্রটা ওড়িশাতে বিশেষ করে এই তন্ত্রমন্ত্র খুব প্রাধান্য, হয়তো কেউ ভূত লেগে গেছে বা তন্ত্র করে দিয়েছে, এইরকম হয়ে গেছে। তখন তার বউ কি করছে না, গ্রামের গিয়ে যারা মাতব্বর মুরল মাতব্বর ডেকে নিয়ে এসছে, বলছে দেখো আমার স্বামীকে কেউ তন্ত্র করে দিয়েছে, তো সে বাড়িতে আমি তাকে খাবার দিয়েছি, আর শুধু আমার প্রভু বললে নাচছে গাইছার খাবার খাচ্ছে না। গ্রামের মুরল মাতব্বর যখন গিয়েছে, তুই দেখছে, তারা দেখতে পাচ্ছে জগন্নাথের স্তব স্তুতি করছে, নাচছে গাইছে, মাতব্বররা বলছে আরে তুমি খাচ্ছ না কেন, তুমি বলছে আমি কি করে খাবো, আমার জগন্নাথের প্রভু আর প্রভুর চোখ, আমি কি করে খাবো। তখন এরা বুঝতে পেরেছে, দেখে যারে এটাই দেখতে জগন্নাথের চোখের মতন লাগছে, তাই এ খাচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে তারা তার স্ত্রীকে বলছে আরে কেউ ভূত লাগে না, ও তন্ত্র নয়, ও মহাভাগ্যবান, এই জগন্নাথের অত বড় ভক্ত যে এইটা দেখে জগন্নাথের চক্ষুর সঙ্গে তুলনা করে ও ভক্তিভাবে খেতে পারছে না। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে অন্য একটা থালায় এক জায়গায় অন্ন এক জায়গায় শাক এনে ওকে দাও। তখন তার বউ সেটা নিয়ে গিয়ে অন্ন পাতায় শাক আর অন্ন দিতে, তখন এইসব পাশাপাশি খেয়েছে। তো এইরকম ভক্ত ছিল। তো একদিন জগন্নাথ কি হয়েছে, জগন্নাথ তাকে দর্শন দিয়েছেন, না এইখানে দর্শন দেন না, একদিন ও বাজারে গিয়েছে, ও তাঁতির কাজ করত, কাপড় চোপড় নিয়ে কাপড় বানিয়ে ও বাজার বেচত। তো বাজারে কাপড় বেচতে গিয়েছে, তো একটা বাড়িতে দেখছে যে সুন্দর নারিকেলের গাছ, সুন্দর নারিকেল ফলে, তো তখন এর খুব লোভ হয়েছে, অত সুন্দর নারকেল, তো এটা যদি আমি জগন্নাথ জন্য পাঠাতাম খুব ভালো হতো। তো তখন সে ব্রাহ্মণ বাড়ি ছিল, বলছে আমাকে নারিকেল দাও, আমি কিনবো, আমি জগন্নাথ ভোগের জন্য পাঠাবো। তখন সে ব্রাহ্মণ অত বদমাস ছিল, নারকেলের দাম খুব কম, বলছে না না এই আমার গাছের প্রথম নারকেল, এটা খুব অনেক বেশি দাম। তো বলছে কত দাম, না তোমার এই যে কাপড় নিয়েছে পুরো কাপড়টা যদি দাও তার পরিবর্তে নারকেলটা দিতে পারি, যদি বাড়িতে কোনো খাবার নেই কাপড়টা বেঁচে আসলে বাড়িতে খাওয়া দাওয়া হবে, জিনিস বাজার করে নিয়ে আসলে, কিন্তু এর তো সে চিন্তা নেই, এ তো এর ইচ্ছা আছে, আমি ভগবানকে নিবেদন করবো, তো কোনটা ভালো বস্তু পেলে ভগবানকে নিবেদন করা যে তীব্র তার বাসনা, সে চিন্তা করছিল যে বাড়িতে কি খাবে কি নেই, তো কাপড় দিয়ে ওই নারিকেলটা নিয়েছে। তো তখন সে গ্রাম থেকে আরো অনেক লোক যাচ্ছে জগন্নাথ দর্শন করতে, তো একটা ব্রাহ্মণকে ডেকে বলছে যে আমার এই নারকেলটা তুমি নিয়ে জগন্নাথকে ভোগ লাগিয়ে দেবে। তো জগন্নাথ ভোগ লাগবে নিয়ে চলছে, না না শুনো শুনো, ভোগ লাগাবে মানে কি তুমি গিয়ে নারিকেলটা ধরে গৌড় স্তম্ভের পিছনে দাঁড়িয়ে থাকো। জগন্নাথ দুটো স্তম্ভ আছে, একটা গৌড় স্তম্ভ, একটা অরুণ স্তম্ভ, মন্দির বাইরে যেটা আছে এটা অরুণ স্তম্ভ। এটা জগন্নাথ মন্দির আগে ছিল না, এটা ছিল কোণার্কে ছিল, পরবর্তী সময় একজন রাজা কোণার্ক থেকে নিয়ে সেখানে স্থাপন করেছেন। আর ভিতরে আছে গরুড় স্তম্ভ, এই দুই ভাই অরুণ আর গরুড়, গরুড় হচ্ছে বিষ্ণুর বাহন আর অরুণ হচ্ছে সূর্যের রথের সে বাহন। তো বলছে গরুড় স্তম্ভ পিছনে তুমি দাঁড়াবে, দাঁড়িয়ে জগন্নাথকে বলবে হে জগন্নাথ তোমার ভক্ত দাসী আয় নারিকেল দিয়েছে, এই জগন্নাথ যদি নারিকেল সুহস্তে গ্রহণ করে তাহলে দিবে, যদি গ্রহণ না করবে তাহলে ফেরত দিনে চলে আসবে আমার জন্য। তো ব্রাহ্মণ হাসছে বলছে মূর্খ বলছে জগন্নাথের হাতে গ্রহণ করে নাকি কোনোদিন, তো বিশ্বাস করে না, তো নারকেল নিয়ে গেছে। তারপরে মন্দির প্রবেশ করে তার নিজের যা নৈবেদ্য ছিল সব ভক্তকে লাগিয়েছে, ফিরে আসবে হঠাৎ মনে পড়ছে আরে দাসে তো নারকেল দিয়েছিল, তো শুধু এমনি মজাকে দেখবার জন্য ঠিক আছে আমি করে দেখি কি হচ্ছে। তো যখন সে গৌড়স্তম্ভ গিয়ে সে নারিকেলটা তুলে ধরল যে এই জগন্নাথ তোমার ভক্ত দাসে নারিকেল দিয়েছে গ্রহণ করো নাহলে ফেরত নিয়ে যাবো, তখন দেখছে রত্ন সিংহাসন থেকে লম্বা হাত আসছে, লম্বা হাত এসে নারিকেলটা ধরে নিয়ে যাচ্ছে, আর সব লোকেরা দেখতে পাচ্ছে, লোকেরা কিন্তু হাত দেখতে পারছে না, লোকেদের শূন্যতে এই নারিকেল রত্ন সিংহাসন থেকে চলে যাচ্ছে। সেই দিন থেকে এই দাসিয়ার প্রভাব সব জায়গায় প্রচার হয়ে গেছে, সেই জন্য তাকে বালিগ্রামের দাস বলে বলে, আর সবাই খুব সম্মান করে বালিগ্রামের দাস, অত বড় ভক্ত, তার ভক্তিতে জগন্নাথ হাত দিয়ে সহস্তে নারিকেল গ্রহণ করলেন। তো এরপরে জগন্নাথ নারিকেল পেয়ে এত খুশি হয়ে গেছেন, তো একদিন জগন্নাথ গিয়ে স্বয়ং এই দাসিয়ার বাড়িতে উপস্থিত দর্শন দিয়েছেন,
বলছেন দাসী আমি তোমার খুব খুব প্রসন্ন, তোমার কি বর চাও, তুমি যে বর চাও সে বর আমি তোমাকে দিব। বলছে না না আমি আর কি বর, তোমাকে দর্শন পেয়েছে আর কি বর চাই, আপনি আমাকে শুধু এইটুকু কৃপা করুন, ও তো গরিব লোক ও তো বড় চিন্তা, বলছে এইটুকু কৃপা করুন আমি যেন প্রতিদিন দুটো খেতে পাই, হ্যাঁ খেতে পাই নিশ্চিন্ত আপনার নাম করবো। আরেকটা আমার দুঃখ আমি আপনাকে দর্শন করতে পারি না, তাহলে যখন চাই আপনাকে যেন দর্শন করতে পারি। জগন্নাথ বলছে তোমার কোনো চিন্তা নেই, আমার মন্দির ঢুকতে না দেয় তুমি পুরী যাবে, গিয়ে নীলচক্রের দিকে তাকাবে, উপরে তাকালে আমি সেখানে থাকবো তোমার জন্য সবসময়। সেজন্য এখনো নীলচক্র দর্শন করলে জগন্নাথ দর্শন হয়, যেমন হরিদাস ঠাকুর পুরীতে গিয়েছিলেন, তো তিনি খুব বিনয় ছিলেন মন্দিরে যেতেন না, তো মহাপ্রভু তাকে বলেছিলেন তুমি এইখানে আমার বাগান বাড়ির পিছনে থেকে, আমি যেখানে থাকি কাশী মিশ্রের বাগান বাড়িতে ওর পিছনে থেকে এখান থেকে নীলচক্র দর্শন করো। তো একদিন এই দাসিয়া কি করেছে না, জগন্নাথ পুরীতে যেতে ইচ্ছা করেছে, তো যখন যাবে ভগবান কাছে যাবে কিছু নিয়ে যাবে তার মন হয়েছে, তো হঠাৎ দেখছে সে গ্রামের রাস্তায় একটা লোক আম বেচতে এসছে, আম তো আম দেখছে খুব সুন্দর ভালো ভালো সুমিষ্ট রসাল আম, তো এক ঝুড়ি আম ও খরিদ করেছে, খরিদ করে তো মাথায় করে নিয়ে গেছে পুরীতে। তো পুরী যখন সিংহদ্বারে পৌঁছেছে তো সব পান্ডারা বলছে ও কি নিয়ে আসছেন, দাও দাও আমরা ভোগ লাগিয়ে দেবো, সব পান্ডারা ঝগড়া শুরু করে দিচ্ছে, বলছে না না আমাকে দাও, বলছে না না আমাকে দাও, কারণ ওরা তো জানে দাসিয়া মন্দির ভিতরে প্রবেশ করতে পারবে না। দাসিয়া দশ বিশ হাত পিছনে চলে গেছে, বলছে না 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 তোমাদের নিতে হবে না। তো পান্ডারা বলছে কি তুমি জগন্নাথকে ভোগ লাগাতে নিয়ে এসে ফেরত নিয়ে যাবে এগুলো, বলছে না না এগুলো আমি ভোগ লাগাবো, কি তুমি অছুত লোক তুমি ভগবান ভোগ লাগাবে, তুমি কি করে ভোগ লাগাবে, তো বলছে দেখো আমি কি করে ভোগ লাগাই এখানে। তখন সে মাথা থেকে ঝুড়িটা বাহির করেছে, নামিয়েছে, নীলচক্র দিকে দর্শন করছে, করে দুটো আম তুলেছে, বলছে হে জগন্নাথ আমার নিবেদিতে আম গ্রহণ করুন, যে সঙ্গে সঙ্গে দেখছে তার হাতে আর আম নেই, সে আরো দুটো নিয়েছে, সারা ঝুড়ি আম সব খতম সব শেষ হয়ে গেছে। পান্ডারা সব চেল্লাচ্ছে আরে এ বেটা জাদু করে, জাদু জানে, হ্যাঁ এ জাদু জানে, মানে জাদু করে এরকম দেখায় না হাতে দিয়ে কোথায় উধা হয়ে যায়, তো এই একটা ভক্তের ভাব দেখাচ্ছে আসলে জাদু জানে, জাদু করে আমার হাতে এইরকম ভেলকি দেখাচ্ছে, হ্যাঁ সব আম আমরা সব চলে গেল। তখন দাস বলছে না 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 আমি ভ্যালকি কিছু যাই না, এলো জগন্নাথ সব খেয়েছেন, সব জগন্নাথ আমার হাত থেকে নিয়ে গেছেন, তোর মন্দিরে গিয়ে দেখো না জগন্নাথ খেয়েছেন কিনা। তুমি একটা পান্ডা দৌড়ে গেছে মন্দিরে, আর মন্দিরে গর্ভ মন্দিরে গিয়ে দেখছে সারা গর্ভ মন্দিরটা সারা এই আমের আঠি আর চোখলা পড়িয়াছে, জগন্নাথ আম কে আঠি আর চোখলা ফেলে রেখেছেন। তো ভগবান এরকম ভক্তের সঙ্গে লীলা করেন, সে গ্রহণ করেন এরকম যে ভগবানকে আমরা যা নিবেদন করি ভক্তির সহ নিবেদন করলে ভগবান তাই বলছেন যে অভক্ত যদি আমাকে কিছু দেবে সে যত যা কিছু দিল আমি তাকে পিছনে তাকিয়ে দেখব না, আর আমরা ভক্ত যদি কিছু দেয় তার হাত থেকে আনন্দ গ্রহণ করব, আর ভক্ত যদি না দিতেও চায় তাহলে আমি কেড়ে খাবো তার কাছ থেকে। হ্যাঁ ভগবান বলছেন আমার ভক্ত ভক্তের জিনিস, সে না দিতে চাইলেও আমি তার হাতে কেড়ে কেড়ে খাই, সেতে আমার বেশি আনন্দ আছে। কি বলছিল সে নবদ্বীপে যে ভিক্ষা করে নিয়ে আসছিল তার ঝুলি থেকে? হ্যাঁ শুক্লাম্বর ব্রহ্মচারী, শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত। এদিন মহাপ্রভু শ্রীবাসঙ্গনে কীর্তন করছেন, তো সে ভিক্ষা ঝুলি ধরে এসেছে, আর সঙ্গে সঙ্গে কীর্তন একদম মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন আনন্দ বিভর। তখন শুক্লাম্বর ব্রহ্মচারী একটা বেগার গঙ্গা ধারে থেকে একটা কুড়ু ঘরে থাকত, ভিক্ষা ঝুলি ধরে এসছে, মহাপ্রভু সব কীর্তন বন্ধ করে দিয়েছেন, গিয়ে তার হাত থেকে চালগুলো মুঠো মুঠো খাচ্ছেন। তো শুক্লাম্বর হাত ধরে বলছে প্রভু আপনি কি করেছেন, এটা আপনার যোগ্য জিনিস নয়, গুলো ভিক্ষা করে নিয়ে আসছে কত পাথর টাথর ময়লা জিনিস আপনি এগুলো খাচ্ছেন। তখন মহাপ্রভু বলছেন শুক্লাম্বর তুমি জানো না এই কত অমৃত অমূল্য দ্রব্য তোমার থলিতে রয়েছে, তুমি শুধু তোমার থলিতে শুধু এই জন্ম নয় আমি জন্ম জন্মান্তরে তুমি পূর্ব জন্মে সুদামা হয়ে এসেছিল তোমার হাত থেকে এরকম কেড়ে খেয়েছিলাম, তো জন্ম জন্মান্তরে তুমি এরকম গরিব হয়ে ভিক্ষা করো আর তোমার ঝুলি থেকে কেড়ে কেড়ে খেয়ে আমি আনন্দ পাই। তার এরকম ভগবান যে ভক্তকে জন্ম জন্মান্তরে গরিব করে ভিক্ষি করে রাখবে, তো এরকম ভগবানে কেউ ভক্ত হতে চাইবে? সবাই ভগবানের ভক্ত হতে চায় যে হে ভগবান আমার যেন ধন সম্পদ থাকুক, আর ইয়ে এরকম ভগবান সে বলছে যে তুমি জন্ম জন্মান্তরে ভিক্ষি হয়ে থাকবে আর তোমার ঝুলিতে কেড়ে কেড়ে আমি এরকম খাবো আর আনন্দ পাবো। তো সে ভগবান যেরকম সে ভক্ত সেরকম, ভক্তের কোন দ্বিধা নাই যে আমার ভগবান যদি আমার ঝুলিতে কেড়ে আনন্দ পায় তাহলে আমি জন্ম জন্মান্তরে ভিক্ষি হয়ে থাকি, ভিক্ষা করে থাকি, গরিব হয়ে থাকি, এটা শুধু ভগবানের শুদ্ধ ভক্তরা চিন্তা করে করতে পারে। তো এইভাবে ভগবান দাসের হাত থেকে গ্রহণ করেছিলেন, তাই ভগবানের হাত জগন্নাথের হাত সব জায়গায় রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলছেন মই অর্পিত মন বুদ্ধি মাম অবশ্যসি ন সংশয় তস্মাৎ সর্বেষু কালেষু মং অনস্মর যুদ্ধয়চ মই অর্পিত মন বুদ্ধি মাম অবশ্যসি ন সংশয় মই অর্পিত মন বুদ্ধি, তোমার মন আর বুদ্ধি আমাকে অর্পণ কর। তো মন আর বুদ্ধি কি করে ভগবানকে অর্পণ করা যায় এই সম্পর্কটি সুন্দর লীলা জগন্নাথের লীলা রয়েছে। তো জগন্নাথের পাণ্ডারা এই জগন্নাথ দর্শন করতে যে সমস্ত যাত্রীরা যেতেন, তো জগন্নাথ পাণ্ডারা কি করতেন না সারা ভারতবর্ষ ভ্রমণ করে তখন কি করতেন তাদের যারা যজমান আছে তাদের ঘরে ঘরে যেতেন, গিয়ে তাদের কিছু প্রসাদ দিতেন আর দক্ষিণা সংগ্রহ করতেন। একবার এই একজন পাণ্ডা জয়পুর গিয়েছে, জয়পুর রাজার বাড়িতে গিয়েছে। তো জয়পুর রাজার বাড়িতে গিয়ে রাজারানীর সঙ্গে কথাবার্তা করছে, তো জয়পুর রাজার একটা কন্যা ছিল তার নাম হচ্ছে পদ্মাবতী। তো এই পদ্মাবতী ও খুব বড় জগন্নাথের ভক্ত, এই মেয়েটি জগন্নাথের ভক্ত, মানে জগন্নাথের কোনোদিন দর্শনই করে না, শুধু সাধু সন্তদের কাছ থেকে জগন্নাথের মহিমা শুনেছে। তো জগন্নাথের মহিমা শুনে খুব তার প্রতি আকৃষ্ট, জগন্নাথ স্বয়ং ভগবান দারু ব্রহ্মরূপে আবির্ভূত হয়েছেন। তো যখন এই পাণ্ডা তার বাবা মার কাছ থেকে কথাবার্তা করে দক্ষিণা টাকা সব সংগ্রহ করেছে, যখন বেরোবে তখন এই রাজকন্যা তো এই পাণ্ডাকে একটা সুন্দর পেটিকা দিয়েছে, একটা বক্স দিয়েছে। তো বক্স দিয়ে বলছে যে তুমি এই বক্সটি জগন্নাথকে দেবে, এটা সোনা মোহর দিয়েছে, যে তোমার পারিশ্রমিক রূপে আমরা সোনা মোহর দিচ্ছি, কিন্তু এইটা আর কাউকে দেবে না, জগন্নাথের হাতে দেবে আর কাউকে দেবে না। তখন ব্রাহ্মণ চিন্তা করে জগন্নাথের হাত দেবো, জগন্নাথের হাত নেই তার হাতে দেবো কি করে, তেরকম হাসছে মনে মনে। তখন বলে শুনে তার কাছ থেকে সে বক্সটা নিয়ে বয়ে বয়ে পুরী দিয়ে গিয়েছে। তখন পুরীতে ঢুকবে, ঠিক ঢুকার পূর্বে এই পাণ্ডার লোভ হয়ে গেছে, বলছে রাজকন্যা পাঠিয়েছে জগন্নাথের মানের জন্য কি পাঠাবে, নিশ্চয় কিছু অলংকার হয়তো পাঠিয়েছে, খুব দামি জিনিস কিছু পাঠিয়েছে। তো বলছে আমি এটা মন্দিরে না দিয়ে আমি বাড়িতে নিয়ে যাব। তো বলে সে বক্সটা খুলেছে, আর যখন বক্স খুলেছে দেখছে তার মধ্যে কোনো অলংকার নেই, এটা কাগজ পড়ি আছে। তো কাগজে কিছু লেখা আছে, এটা কাগজ পড়ি আছে। তখন এই পান্ডা খুব রেগে গিয়েছে, বলে ধুত, তা আমি অতক্ষণ বই বই নিয়ে আসলাম, আমি যদি সেইখানে বক্সটা খুলতে ওটা কাগজ দিয়েছে এই মেয়েটা, তাহলে আমি সেখানে ফেলে দিয়ে আসতাম। বলে রেগে মেগে কাগজটা এরকম ঘুটিয়ে টুটিয়ে এই রাস্তায় ফেলে দিয়ে তো বাড়ি চলে এসছে। তো বাড়ি এসে রাত্রে ঘুমিয়ে আছে তখন জগন্নাথ এসছেন তার স্বপ্নেতে, এসে তাকে একটা থাপড় লাগিয়েছেন, বলছে তুমি মূর্খ, আরে মূর্খ, আমার ভক্ত অমূল্য সম্পদ দিয়েছে আমার জন্য, তুমি রাস্তায় ফেলে দিয়ে চলে এসছ, তুমি জানো ওর মধ্যে যে অমূল্য সম্পদ দিয়েছে, আমার ভান্ডারে আমার সাম্রাজ্যে যত সম্পদ রয়েছে এই সব সম্পদকে একজুট করলো তার এক কণিকার সঙ্গে সমান হবে না, যে অমূল্য সম্পদ আমার জন্য রাজকন্যা পাঠিয়েছিল, আর তুমি তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে এসছে। তখন ভগবান বলছেন তুমি কালকে সকালে আমার মন্দিরে যাও, তুমি যাকে কোন কাজের নয় বলে রাস্তায় ফেলে দিয়ে এসছিল এই অত অমূল্য সম্পদ, আমি ওকে হৃদয়ে ধারণ করে রেখেছি, আমার হারতে লকেট করে আমি ওকে রেখেছি, তুমি কালকে চলো আমার মন্দিরে। তখন তারপর দিন সকালে ভোরবেলা উঠে এই পান্ডা গিয়েছে স্নান টান করে, কাউকে কিছু আর বলে না, আর সমস্ত পান্ডারা হেড পান্ডা সব দরজা মন্দির খুলবে। আর যখন তারা দরজা খুলেছে তো ভিতরে প্রবেশ করেছে, যে সিংহার যে ড্রেস চেঞ্জ করবে সে উপরে দেখছে একটা কাগজ ঝুলে আছে। তো কাগজ ঝুলে আছে, চিৎকার করছে, আরে কাগজ কি করে এখানে আসলো, রাতের কি মন্দিরে কেউ ঢুকেছে নাকি, জগন্নাথের শরীর অপবিত্র হয়ে গেল, এরকম কাগজ ঝুলে আছে কেন, সব চেঁচামেচি শুরু করে দিয়েছে। চেঁচামেচি শুরু করে দিয়েছে, তখন এই পান্ডা যে বড় পান্ডা ছিল তাকে গিয়ে সব বলেছে, সব খবর বলেছে, এরকম জয়পুরে গিয়েছিলাম, রাজকন্যা একটা কাগজ দিয়েছিলাম ফেলে দিয়েছিলাম, আর এটা সেই কাগজ, আর জগন্নাথ আমাকে স্বপ্নতে বলেছেন যে অমূল্য সম্পদ দিয়েছে, তো আমি ওকে হৃদয়ে ধারণা করেছি। তো কেউ বুঝতে পারে না কি অমূল্য সম্পদ, এটা কাগজ, একটা ছেঁড়া কাগজ, এটা অমূল্য সম্পদ কি করে হলো। তখন তারা সে কাগজটা আনেছে, তো কাগজটা এনে দেখছে তার ভিতরে শ্লোক লেখা আছে। তো রাজকন্যা সেই শ্লোকটা লিখেছে, হে জগন্নাথ তুমি তো লক্ষ্মীপতি, আর তোমার শ্বশুর হচ্ছেন সমুদ্র, যে হচ্ছে রত্ন ধারণ করে রেখেছেন, তুমি লক্ষ্মীপতি হওয়াতে তোমার তো কোনো অভাব নেই, সবকিছু তোমার কাছে আছে, কিন্তু আমি তোমাকে একটা উপহার দিতে চাই, কিন্তু তোমাকে কি উপহার দেবো, তোমার তো সব আছে, যা নেই না দিলে একটা আনন্দ পাবে, তোমার তো সব আছে, তোমাকে কি উপহার দিয়ে আনন্দ দেব, কিন্তু আমি শুনেছি যে তুমি যখন বৃন্দাবন পরিত্যাগ করে বৃন্দাবন থেকে মথুরা যাচ্ছিল, তোর সমস্ত গোপীরা তোমার মনকে হরণ করে রেখে দিয়েছিল, চুরি করে রেখেছিল, তাই আমি আমার মন তোমাকে প্রদান করছি। তো এই যে আমার মন তোমাকে প্রদান করছি, তো জগন্নাথ বলছেন এইটা আমার অমূল্য সম্পদ, আমার ভক্ত তার মন দিয়েছে। দেখো ভগবত গীতায় তাই কৃষ্ণ, মই অর্পিত মনোবুদ্ধি মাম অবশেষে ন সংশয়, আমার কাছে যে আসবে কোনো সংশয় নেই। তো ভক্ত যদি তার একটু মন দে ভগবানের কাছে, তাহলে ভগবান তাকে অমূল্য সম্পদ বলে গ্রহণ করে, কোথায় ধারণ করেন, তার হৃদয়ে ধারণ করেন। তখন ভক্তের হৃদয় ভগবানের হৃদয় তখন একজুট হয়ে যায়। তো ভক্ত যদি একটুও ভগবানের প্রতি মন দে, তাহলে ভগবান সেটাকে বিরাট বড় করে মনে করেন। তো এইভাবে ভগবান আছেন ভাবগ্রহে জনার্দন, তো এই রাজকন্যা প্রদত্ত মনকে তিনি তার হৃদয়ে ধারণ করে রেখেছেন। যে ভগবান জগন্নাথ কিভাবে ভক্তকে রক্ষা করেন, তো একটা এই বাংলাদেশের লীলা, বাংলাদেশের একটা লোক ছিল, তার নাম হচ্ছে কৃষ্ণ মহাপাত্র, একটা লোক ছিল। তো তার একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে রঘুনাথ। তো রঘুনাথ ও খুব বিরাট ধনাঢ্য ব্যক্তি ছিল, খুব ধনী পরিবারের লোক ছিল। তো রঘুনাথ ও খুব বিষ্ণু ভক্ত ছিল ছোটবেলা থেকে, 16 বছর, আর খুব দয়ালু ছিল, আর দানি ছিল, খুব দান দক্ষিণা দিত, খুব পুণ্যবান ব্যক্তি ছিল। তো 16 বছর বয়স হয়েছে, তখন আর একটি ধনী ব্যক্তির মেয়ে, তার নাম অর্ণপূর্ণা, ওই গঙ্গাধর তার বাবার নাম, ওই গঙ্গাধরের মেয়ে অর্ণপূর্ণার সঙ্গে এই রঘুনাথকে বিবাহ দে। আর বিবাহের পরে এই রঘুনাথ সাধু সঙ্গ করে ভগবানের মহিমা শুনতে পায়, আর তার ধন সম্পদ অত দান করতে শুরু করলো যে দান করতে করতে নিজে বিক্রি হয়ে গেছে, আর নিজের কোন ধন সম্পদ নেই, আর সব ধন সম্পদ হারিয়ে গেল। এই দুঃখে তার বাবা মারা গেল, তার মা আগুনে প্রবেশ করে আত্মহত্যা করল, আর শুধু অন্নপূর্ণার ও এগুলো চিন্তা করছে যে আমার তো কেউ নেই, আমি তো অরক্ষিত, অরক্ষিত মানে যার রক্ষা করার কেউ নেই। তো শুনেছে যে অরক্ষিতের দৈব সাহায্য, আর অরক্ষিত যে রক্ষা করার কেউ থাকে না তার ভগবান থাকেন। তো বলছেন এখন ভগবান জগন্নাথ পুরীতে আছেন, আমার এই জগতে তো আশ্রয় আর কোথায় নেই, তো আমি যাই এই জগন্নাথ পুরীতে, এমনি তো এখানে গরিব হয়ে গেছে, না খেয়ে মরব। বরং সেখানে জগন্নাথের কাছে যাই, সেখানে যদি না খেয়েও মরি সেখানে গিয়ে মরি অন্তপক্ষে, বা ভগবত ধামে যাব। তো এই মনে করে রঘুনাথ কি করেছে না পুরীতে চলে গেছে। তো পুরীতে গিয়ে সেখানে ভিখারি হয়, ভিক্ষা করে করে জীবিকা নির্বাহ করত, আর পুরী জগন্নাথ মন্দিরের সামনে বসত, তাকে সব রঘু অরক্ষিত বলে সবাই জানত, রঘু অরক্ষিত। তো এই সংবাদ গিয়ে ও শ্বশুরের কাছে পৌঁছে গেছে, তো শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে সংবাদ যে তোমার জামাই এরকম পুরীতে ভিক্ষা করে ঘুরে বেড়ায় আর রঘু অরক্ষিত রূপে সেখানে আছে। তখন জামাই, তখন তার শ্বশুর আর শালা সবাই চিন্তা করছে আমাদের বোন যে বোনকে এটা এরকম ভিখারি, হ্যাঁ আমাদের জামাই হয়ে থাকবে, এটা বড় দুঃখের কথা, তো আমরা এটা ভিখারিকে জামাই ভাবে রাখবো কি করে। তোরা প্ল্যান করছে যে আমাদের বোনকে আরেকটা ছেলের সঙ্গে বিয়ে দেবো, যেমন আরেকটা বসু মহাপাত্র বলে আরেকটা বিরাট বড় জমিদার ছিল, তো বসু মহাপাত্র ছেলের সঙ্গে এর বিয়ে দেবে, সব ঠিকঠাক হয়ে গেল। রঘু অরক্ষিত পুরীতে আছে, আর এই অন্নপূর্ণার বড় চিন্তা পড়ে গেল যে আমার স্বামী আছে, আমি একটা কি করে বিয়ে করবো, চিন্তা করে আমার স্বামী থাকতে সে খুব সতী ছিল, তো স্বামী গরিব হলেও তো স্বামীর প্রতি তার শ্রদ্ধা সম্মান ছিল। তো ও কি করছে, সে চিন্তা করছে যে আমার স্বামী তো পুরী চলে গেল, এখন আমাকে জবরদস্ত বিয়ে দিয়ে দেবে, তোরা চিঠি লিখেছে, চিঠি লেখে দেখছে যে কোন লোক কারা পুরী যাচ্ছে তাদের হাতে আমি দিব। তো চিঠি লিখেছে যে এইরকম আমার সঙ্গে তুমি চলে গেছ, আমার সঙ্গে বসু মহাপাত্র বিবাহ ব্যবস্থা করেছে, তো মাঘ মাস না ফাল্গুন মাস একটা তিথি দিয়েছে, এই তিথিতে বিবাহ হবে, তুমি যদি তুমি তাড়াতাড়ি আসে আমাকে রক্ষা কর, তুমি না আসলে আমাকে অন্য কারোর সঙ্গে বিবাহ দিয়ে দেবে, আর তুমি 10 দিনের মধ্যে না আস তাহলে আমি আত্মহত্যা করে মরব। এটা চিঠি লেখে এটা লোকের হাতে দিয়ে দিয়েছে যে পুরী যাচ্ছিল। তখন সে লোক গিয়ে রঘুনাথকে খুঁজছে, কে রঘুনাথ, খুঁজে খুঁজে একদিন এই জগন্নাথ মন্দির কাছে এই রঘু অরক্ষিতকে পেয়েছে। তো রঘু অরক্ষিত পেয়ে যখন চিঠি দিয়েছে, তো সে পরে পরে চিন্তায় পড়ে গেছে, এ তো আমাকে যেতে 1 মাস লাগবে ওখানে, এই 10 দিনের মধ্যে যে না পৌঁছে আত্মহত্যা করবে। তখন জগন্নাথ কাছে প্রার্থনা করছে, প্রভু আপনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন, এই সাধারণ সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, এখনই যদি আপনি ও কি লিখেছে যদি 10 দিনের মধ্যে না আস তাহলে তোমাকে নারী হত্যার পাপ তোমাকে লাগবে, আমি তোমার নামে করে আত্মহত্যা করব। তো এখনই আমার নারী হত্যা পাপ লাগবে, আমি কি করতে পারি, এইরকম করে জগন্নাথ খুব আকুল প্রার্থনা করে তিনি শুয়ে আছে। তো ভক্তবৎসল ভগবান জগন্নাথ সবসময় ভক্তের মনোবাসনা পূর্ণ করতে চান, তার ভক্তি অবশ্য আমাদের ভক্তির মতন নয়, আরো তীব্র গাঢ় ভক্তি। তো ভগবান কি করছেন, রাত্রিরে বেতালকে ডেকেছেন, তো বেতালকে ডেকে বলছেন তুমি ওকে খাটের উপরে শুয়ে এই রাতারাত নিয়ে ও শ্বশুর বাড়িতে নিয়ে যাও। তো বেতাল জগন্নাথের নির্দেশ পালন করে, তো রাতারাত নিয়ে গেছে, সকালে যখন সকাল হয়েছে তখন রঘু অরক্ষিত ঘুম থেকে উঠেছে, তো ও তো শুয়ে থাকে সিংহদ্বারের সামনে, যে সিংহদ্বার নেই এটা গ্রামে শুয়ে আছে, বলছে রে এখানে আমি কি করে আসলাম। তখন দেখছে রাস্তা কিছু লোক হাঁটাহাঁটি করছে, তো লোকেদের জিজ্ঞাসা করছে কোন গা কি ব্যাপার, তখন বলছে ও রঘু এটা তোমার শ্বশুরের গ্রাম, তুমি শ্বশুর বাড়ির সামনে বসে আছো এখানে। তো ও সেখানে বসে আছে, তো শালারা তখন দরজা খুলছে, সকালে দেখছে রঘুনাথ সেখানে বসে আছে, সে ছেড়া ময়লা কাপড় পরিয়ে আছে, অপরিষ্কার, চুল বড় বড় হয়ে গেছে, দেখতে বিচ্ছিরি, গায়ে গাছে গন্ধ বেরোচ্ছে, আর সেখানে খাটে উপরে বসে আছে। তো দেখে সঙ্গে সঙ্গে তার বাবা মাকে ডেকে নিয়ে এসছে, আরে আমাদের এই রঘুনাথ আবার এসে গেছে এখানে, তো তাদের চিন্তা হয়ে গেছে, কারণ ওরা তো বিয়ে ঠিক করেছে, এখন যদি স্বামী এসে যায় কি করে বিয়ে হবে। আর কিন্তু অর্ণপূর্ণার খুব আনন্দ হয়ে গেছে যে প্রভু এসে গেছে, তার স্বামী এসে গেছে। আর রঘুনাথ বুঝতে পারছে যে এখানে কে আমাকে আর আনতে পারে আমার প্রভু ছাড়া। তো বলছে এ কি ব্যাপার যে আমার প্রভু অনন্তকোটি ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে, আমাকে রাত্রির মধ্যে এখানে নিয়ে এসছে, এটা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, এটা এটা কি সাধারণ জিনিস একটা। তারপরে এই বাড়ির লোকরা কি করেছে, ওরা চায় না ওকে, কিন্তু এখনই যখন জামাইবাবু এসে গেছেন যদি যত্ন না করে তাহলে মানে পড়োশী লোকেরা কি বলবে। তো লোক দেখানো কি করেছে, তাদেরকে তাকে নিয়ে এসছে, স্নান টান করিয়েছে, কাপড় পরিয়েছে। তো অর্ণপূর্ণার খুব আনন্দ, কিন্তু বাড়ির লোকেদের চিন্তা পড়ে গেছে এবারে যদি থাকে বেঁচে থাকে তাহলে তো অসুবিধা হয়ে যাবে, আমরা তো ওকে বিয়ে দিতে পারবো না। তো ওরা প্ল্যান করেছে কি, জামাইবাবু এসছেন ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে ওকে, করে ভালো পিঠা পানা বানিয়েছে আর পিঠার মধ্যে বিষ দিয়ে দিয়েছে পিঠার মধ্যে। আর এই অন্নপূর্ণা বুঝতে পারছে যে আমার স্বামীকে বিষ দিয়ে দেবে, তখন এ কি করেছে গুপ্ততে ওর ভিতরে বিষ দেওয়া হচ্ছে বলে একটা লেখায় কাগজে কি করেছে পিঠার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো যখন এই রঘুনাথকে খেতে দেওয়া হয়েছে, রঘুনাথ সব পিঠা নিয়ে হ্যাঁ ভগবানকে নিবেদন জগন্নাথকে নিবেদন করেছে। তো জগন্নাথ প্রসাদ বলে মনে করে যখন প্রথম পিঠা দিয়ে কামড় দিয়েছে, তো প্রথম পিঠার মধ্যে এই কাগজ বেরিয়েছে যে এর মধ্যে বিষ দেওয়া হয়েছে খাবে না। তখন রঘুনাথ খুব দুঃখ পেয়েছে, বলছে হায় আমি কি অপরাধ করলাম, আমি জগন্নাথকে বিষ খাওয়াই দিলাম, জগন্নাথ বিষ নিবেদন করলাম। তখন বলছে ঠিক আছে জগন্নাথের যদি বিষ নিবেদন করলাম তাহলে আমিও বিষ খাবো। হ্যাঁ, জগন্নাথ এটা প্রসাদ হয়ে গেছে তো বিষ হলো আমি প্রসাদ খাবো। তো এটা মনে করে তখন রঘুনাথ কি করছে না ও সব পিঠা খেয়ে ফেলেছে, আর যখন পিঠা খেয়ে ফেলেছে আর সঙ্গে সঙ্গে সেখানে মারা গেছে, বিষ কাজকে সঙ্গে সঙ্গে মারা গেছে। তা সমস্ত বাড়ির লোকেরা খুব আনন্দ পেয়েছে, হ্যাঁ ভালো মারা গেছে। তখন ওরা কি করছে না ওর ডেড বডিকে এটা ঘরে ঢুকিয়ে দিয়েছে আর বলছে সকাল হতে হতে ওকে মাটিতে পুঁতে ফেলতে হবে আর বলে দিতে হবে যে ওকে রাত্রে সাপ কামড়েছে, সাপ কামড়ে মারা গেছে। হ্যাঁ, এরকম করে ওরা সব শুয়ে পড়েছে। আর অন্নপূর্ণা সারা রাত আর ঘুমায় না, সারা রাত ও কান্না করছে, ভগবান কাছে প্রার্থনা করছে, হে ভগবান আপনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। আর সব বিভিন্ন নরত শাস্ত্র পড়ে তো ভগবানকে এরকম প্রার্থনা করছে, এই বিপদ থেকে রক্ষা করুন, আমার প্রভু এরকম হয়ে গেল, আমার প্রভু যদি না থাকে তাহলে আমি থেকে কি হবে, তাহলে আমিও আত্মহত্যা করব। এদিকে জগন্নাথের সিংহাসন কি হচ্ছে মানে একদিকে চলতে শুরু করছে, মানে ভক্ত হ্যাঁ তার জন্য আত্মহত্যা করবে রক্ষা না করে। তখন কি হয়েছে, তখন জগন্নাথ এসে তার অমৃত হস্ত যখন রঘুনাথ রূপে হাতে ঘুরিয়েছেন, সঙ্গে সঙ্গে রঘুনাথ তার জীবন ফেরত পেয়েছে, ফেরত পেয়ে সেখানে বসে আছে, জিয়ে বসে আছে। আর সকালে শ্বশুর শালা ভাবছে যে সকাল হলে তাড়াতাড়ি পুঁতে ফেলতে হবে, তো যখন দরজা খুলছে দেখছে রঘুনাথ বসে আছে সেখানে। আরে তুমি তো কি কি বসে আছো, কি আছে, এটা কোনো ব্যাপারে নাই, আমার প্রভু অনন্তকোটি ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা তা আমাকে বাঁচাতে কোনো অসুবিধা নেই। তখন তারা বুঝতে পেরেছে যে না এই তো সাধারণ ব্যক্তি নয়, তো সঙ্গে সঙ্গে তার চরণ তলে পড়ে তার দোষ ক্ষমা চাইছে। তখন রঘুনাথ বলছে ঠিক আছে এ আমার পত্নী ধর্মপত্নী, এবার তোমার দ্বারা যা ইচ্ছা, তোমার যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে চাও বিয়ে দাও, না তোমার যদি মনে করে ধর্মকে রক্ষা করে আমার সঙ্গে দেওয়ার জন্য আমার সঙ্গে দাও। তখন ওরা ঠিক আছে ঠিক আছে এই অন্নপূর্ণা যা চাইবে তা হবে। আর অন্নপূর্ণা আগে থেকে চেয়ে বসে আছে, তখন তাকে অলংকার শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছে যে ঠিক আছে ও তোমার সঙ্গে যেতে যায় তোমারাকে নিয়ে যাও। তো রঘুনাথ অন্নপূর্ণাকে নিয়ে সেখান থেকে পুরীর দিকে রওনা দিয়েছে। তো এখনই বসু মহাপাত্র তো বসে আছে যে অন্নপূর্ণাকে বিয়ে করবে। তখন এই অন্নপূর্ণার বাবা মা বসু মহাপাত্রের খবর দিয়েছে যে আমরা খুব দুঃখিত যে এখন রঘুনাথ তার স্বামী এসে গেল, তো তার স্বামী এসে ওকে তাকে নিয়ে যাচ্ছে, তাই তোমার সঙ্গে বিয়ে হলো না, এখন তারা পুরী রওনা দিয়েছে, তোমরা এখন যা করবে করো। তো এই কথা শুনে সে বসু মহাপাত্র কি করেছে, তো সব ঘোড়া এসব সৈন্য সামন্ত নিয়ে এই রঘুনাথকে ধরতে যাচ্ছে। তো রঘুনাথ আর অন্নপূর্ণা দূর থেকে দেখতে পাচ্ছে গিয়ে এরকম সব লোক আসছে, দুটো লোক গিয়ে তাকে ধরছে। তো এখন অন্নপূর্ণার চিন্তা পড়ে গেছে যেমন সৈন্য সামন্ত আসছে তো আমার স্বামীকে তারা ধরে ফেলবে, ধরে পেয়ে জবরদস্ত আমাকে বিয়ে করবে। তোর খুব মানে ভীতত্রস্ত হয়ে গেছে এই অন্নপূর্ণা। তখন তাকে রঘুনাথ আশ্বাসনা দিয়েছে, আরে তুমি কেন চিন্তা করছো, তুমি কি মনে করছো আমাদের আমরা রক্ষা পাবো না? তো আমাকে যদি যেই প্রভু আমাকে পুরী থেকে এখানে অত দূরে নিয়ে আসলো, যেই প্রভু আমাকে বিষ থেকে রক্ষা করলো, সেই প্রভু কি এই সন্ন্যদের হাত থেকে আমাকে রক্ষা করবে না? এরকম আলাপ আলোচনা করছে। তো দেখছে হঠাৎ দুটো সৈনিক এসছে, ঘোড়ায় উঠে দুটো লোক এসছে সৈনিক। তো তারা ভাবছে যে এইটা আমাদের ধরলো, ধরে তো নিশ্চয়ই ওরা ভাবছে বসু মহাপ্রভু তো লোক এসে গেছে, ধরে আমাদেরকে নিয়ে যাবে। দুটো সৈনিক এসে নেমেছে, জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? তখন এরা বলছে যে এইরকম আমি আমার পত্নীকে নিয়ে যাচ্ছি, এরা আমাকে ধরতে আসছে, এইসব তোমাদের কোনো ভয় নেই, আমরা তোমাদের এখানে গার্ড দিব, তোমাদের কাছে কেউ কিছু করতে পারবে না। তখন এই স্বামী স্ত্রী বসে আছে আর দুটো লোক এসে সে ঘোড়ায় করে দুই পাশে দাঁড়িয়ে আছে সিকিউরিটি দিয়ে। তখন তারা ছিল জগন্নাথ আর বলদেব, তারা এসেছে। তারা এসে কি করছে, এই যে সৈন্য সামন্তরা আসছে, ওদের মায়া করে অনন্ত সৈনিক সেখানে সৃষ্টি করেছে, হাজার হাজার সৈনিক সৃষ্টি করে এদের ঘেরাও করে রেখেছে। তো ওরা আর আসবে কি, ধারে পাশে আসবে কি, সেইখানে ভয়েতে মার দৌড় সেখানে সব পালিয়ে গেছে। সে পালিয়ে যাওয়ার পরে তখন এই দুটো যে ঘোড়া নিয়ে দুটো সৈনিক এসেছিল, এই রঘুনাথকে তার স্ত্রীকে ওই রাজ্যের যেখানে বর্ডার ওই বর্ডার পর্যন্ত নিয়ে গেছে, বর্ডার পর্যন্ত। কিন্তু এরা আর বুঝতে পারে না, জগন্নাথ বলে ধরা বলছে ও আপনাদের অশেষ ধন্যবাদ, আপনি যদি না আসতেন আমাদের প্রাণ যেত, ধন্যবাদ দিয়ে তার বিদায় নিয়ে গেছেন। তো সেখানে গিয়ে রঘুনাথ কি করছে না, জগন্নাথ মন্দির কাছে একটা ছোট্ট কুটির করে সেখানে থাকে, আর সে ভিক্ষির ভিক্ষা করে থাকে। কিন্তু সারা পুরীতে খুব প্রসিদ্ধ যে বড় দানি, যে সাধু সন্ন্যাসে আসবে সবাইকে কি করবে না, খুব দান দক্ষিণা দিয়ে খাওয়াতে দেবে, খুব সন্তুষ্ট করবে। তো দুজন থাকতো, জগন্নাথের সেবা করতো, জগন্নাথের প্রসাদ পেত, আনন্দে থাকতো। তো একবার আর অন্নপূর্ণা স্বামীকে খুব ভালো করে সেবা করত, খুব সত্যি নারী ছিল। তো একদিন একজন সাধু এসেছে, সাধু সন্ন্যাসী পুরীতে এসেছে। তো সাধু সন্ন্যাসীরা চাইছে যে কোথায় প্রসাদ সেবা করবে। তো কিছু লোক বলে দিয়েছে যেখানে রঘুনাথ রঘু অরক্ষিত বলে একজন আছে, ও যত সাধু সন্ন্যাসী আসলে সবাই সেবা করে, তা আপনারা ওখানে যান, ও আপনাদের সেবা করবে। তো একদল সাধু সন্ন্যাসী পৌঁছে গেছে, আর এই তো গরিব, বাড়িতে কিছু নেই, বাড়িতে ওদের অতিথিদের অভ্যর্থন করার কিছু নেই, তোর খুব মন দুঃখ করে বসে আছে। তখন অন্নপূর্ণা এসেছে বলছে কি তোমার তো মন দুঃখ কেন? তখন বলছে যে মন দুঃখ কি হবে, আমার বাড়িতে অত সাধু সন্ন্যাসী এসছে, শাস্ত্রে বলা হচ্ছে বহু সৌভাগ্যের ফলে সাধুদের সেবার সুযোগ পাওয়া যায়, আর এখন সাধু সন্ন্যাসীর এসছে আমাদের কাছে আহার চাইছে, প্রসাদ পেতে চাইছে, কিন্তু আমার বাড়িতে তো কিছু নেই, আমি কি খাওয়াবো? তখন অন্নপূর্ণা বলছে কেন কি চিন্তা আছে, আমার শরীরে তো অনেক গহনা আছে, অলংকার তো বাবার বাড়িতে অলংকার পড়ে এসেছিল, তো এই অলংকার গুলি তুমি নিয়ে যাও, কোথায় বন্ধক রেখে বা বেচে দিয়ে এগুলো বেচে দাও, আর সাধুদের সাধুদের সেবা প্রথম দরকার, অলংকার পড়ে আমার কি হবে? তখন রঘুবর কিন্তু বলছে আরে আমি তো ভিক্ষা করে ঘুরে বেড়াই, আর আমি যদি অলংকার নিয়ে কারোর কাছে যাই তাহলে ও তো বলবে তুমি চুরি করে নিয়ে আসছো, তুমি ভিক্ষারি এত অলংকার কোথায় নিয়ে আসছো, তাই আমি যাবো না, তুমি যাও, তুমি অলংকার গুলো নিয়ে জমিদার ঘর আছে, জমিদার ঘরে এটা বেচে টাকা পয়সা নিয়ে আসো, তাড়াতাড়ি আমরা রান্না টান্না করে জগন্নাথের প্রসাদ নিয়ে আসবো, এনে এদের সাধুদের খাওয়াবো। তখন অন্নপূর্ণা গিয়েছে জমিদার বাড়িতে, আর জমিদার বাড়ি অন্নপূর্ণাকে দেখে তার রূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে মানে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। তখন বলছে না না এই অলংকার দিয়ে তো টাকা পয়সা পাওয়া যায় না, তাহলে কি হবে, কি কি টাকা পয়সা পাওয়া যাবে না, তোমাকে অলংকার দিতে হবে না, তুমি শুধু একটা রাত আমাকে সুযোগ দাও, তোমাকে ভোগ করবো, তা তোমার কি অলংকার কেন, অলংকার থাকুক, তোমার যা লাগবে তা আমি তোমাকে দেব। তো এই সত্যি নারী, আর এ কি চায় নাকি, সেটা সঙ্গে সঙ্গে ঘরে দৌড়ে চলে এসছে। তো এসে তার স্বামীকে বলছে যে এরকম বলছে যে না অলংকার দিয়ে নিয়ে ও কোনো টাকা পয়সা দেবে না, আর বলছে আমার সঙ্গে একদিন ভোগ করলে তাহলে টাকা পয়সা দেবে। তার স্বামী বলছে তো কি আছে, কোনো অসুবিধা, সাধু সেবা আমরা করবো, ঠিক তো কোনো অসুবিধা নেই, তুমি যাও, আমি তোমাকে তোমার পতি রূপে তোমাকে অনুমতি দিলাম, হ্যাঁ যে তুমি আমার আজ্ঞা নিয়ে তাকে বলে যে ঠিক আছে আজকে রাত্রিরে তোমাকে সে উপভোগ করবে, তোমার আমাদের যা টাকা পয়সা লাগবে সব নিয়ে আস। তো যখন সে গিয়ে সঙ্গে টাকা পয়সা সব নিয়ে আসবে, রাত্রি আজকে আসবে আমার বাড়িতে, তা টাকা পয়সা এনে ভালো সুন্দর প্রসাদ ব্যবস্থা করে সে সাধুদেরকে ভালো করে আপ্যায়ন করেছে, আপ্যায়ন করে সাধুরা তখন আশীর্বাদ করেছে, আশীর্বাদ করে সাধুরা চলে গেছে। তো সন্ধ্যাবেলা ওই অন্নপূর্ণা তার ঘরে প্রদীপ জ্বালিয়ে আছে, আর রঘুনাথ বলছে তুমি ভালো করে নিজেকে সাজাবে, সাজিয়ে আমি ঘরে থাকবো না, আমি পাশের ঘরে থাকবো, যখন এই জমিদার আসবে তুমি তার পদধৌত করবে, আর আমার চরণে তোমার যত ভক্তি তা থেকে শতগুণ ভক্তি করে তার সেবা করবে। কেননা তুমি এই কথা দিয়ে তার কাছে ধন সম্পদ এনেছ, যদি তার কথা তোমার কথা পূর্ণ না করো তাহলে আমাদের পাপ লেগে যাবে, তাই খুব ভক্তি করে তার সেবা করবে, সেজন্য সন্তুষ্ট হয়ে এখান থেকে যায়। এটা বলে টলে দরজাটা একটু আউজে দিয়ে পাশের ঘরে গিয়ে বসে আছে। তখন সন্ধ্যাবেলা এই জমিদার এসেছে, এসে বাহিরে দাঁড়িয়ে আছে। তখন এই কত এই নারী কত সতী, তো স্বামী যা বলবে তাই করবে। তো স্বামী এই সাজিয়ে গুছিয়ে বসে আছে, জমিদার আসবে, তো জমিদার বাহিরে পা নাড়া দিচ্ছে, বলছে না কোনো চিন্তার কোনো ভয় নাই, তুমি ভিতরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করেছি। জমিদার দরজা খুলে দেখছে খাটের উপরে এই অন্নপূর্ণা বসে আছে, আর জগন্নাথ কোলে নিয়ে বসে আছেন, সেটি জগন্নাথ ভগবান স্বয়ং তাকে কোলে নিয়ে সে খাটের উপরে বসে আছেন। আর যখন এই জমিদার দেখেছে এইরকম সে কন্যা সে নারীকে, তখন দুটো থারে তলে পড়ে গেছে। তখন কিন্তু এ অন্নপূর্ণা বুঝতে পারে না যে জগন্নাথ তা কোলে নিয়ে বসে আছেন বলে, ও দেখতে পারছে। তো অন্নপূর্ণা আশ্চর্য হয়ে গেছে, তুমি আমাকে ভোগ করতে এসছো, আমার পা কেন ধরছ? তখন সে বলছে না মা, আমি তোমার পুত্র, আমার বিরাট অপরাধ হয়ে গেছে, তো মা সবসময় পুত্রের অপরাধ মার্জনা করে, আমি জানতাম না তুমি কে, তোমার মতন আগুনে আমি নিজেকে ঝাঁস দিতে এখানে আসছিলাম, আমার তো এখানে ধ্বংস হয়ে যেতাম, আমি কি অপকর্ম করতে এসেছিলাম। তো এরকম করে ও কান্না করছে, এরকম বলছে। তো এরকম কথাবার্তা শুনে পাশের রুমে তার স্বামী মনে করছে যে আমার স্ত্রী বোন হয়ে এই জমিদার সেবায় কোন অবহেলা করছে, জমিদার বোন অসন্তুষ্ট হচ্ছে। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে তাগাদা দিয়ে গিয়ে তার স্ত্রীকে যে তুমি কেন জমিদারকে ঠিক করে সেবা করছে না। তো গিয়ে দেখছে যে জমিদার তাকে ভোগ করবে কি, তার চরণ ধরে বসে আছে, তার স্ত্রীর চরণ ধরে বসে আছে আর কান্না করছে বসে বসে সেখানে। তখন রঘুনাথ বলছে আরে জমিদার তুমি কি করছো, আমার স্ত্রীর পা ধরছে কেন? তখন জমিদার বলছে